فطرت رسول اللہ کی.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فيو اسلامي بھائرا او مدني چینل درشک سوتا আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দশজন জান্নাতি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে সুস্বাগত. আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের জীবন নিয়ে আমরা আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াতের কাছ থেকে আলোচনা শ্রবণ করে থাকি. তো এর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকেও আমরা একজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীর জীবন নিয়ে ইনশাআল্লাহ আজাবাজান আমরা আলোচনা করবো. আসুন আমরা আমাদের আলোচনার দিকে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা সম্পর্কে একটি ওয়াকিআ আল কাউলুল বাদি কিতাবের মধ্যে এসেছে তা আমরা শ্রবণ করে নিই. রহমাত আলামিন শাফিউল মুজনবিন রাসূল আমিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অধিক হারে আল্লাহ তাআলার জিকির করা এবং আমার প্রতি দরুদ শরীফ পড়া দরিদ্রতাকে অর্থাৎ অভাবকে দূর করে দেয়. সুবহানাল্লাহ. মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন না আমরা হয়তো অনেক সময় আমাদের অভাব বিভিন্ন অভাবের কথা আমরা বলে থাকি দেখিয়ে থাকি, তো আমরা বেশি করে আল্লাহ তাআলা জিকির করি এবং আমার রসুলের উপর দরুদ শরীফ পাঠ করি. আমার রসুল নিজ জবান মুবারক দিয়ে কি করেছেন, ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যারা অভাবী রয়েছে তাদের জন্য. তো ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলা জিকির করি এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ এর বরকতে আমাদের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন. আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন. আসুন আমাদের এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য একটিবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম. সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আর দীর্ঘায়িত করব না, সরাসরি আমার শাহরুখ কাদের ভাইয়ের কাছে চলে যাব যে আজকে আমরা আলোচনার যে বিষয়টা নেওয়া হয়েছে. শাহরুখ ভাই উনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী. তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের দিকে তাকিয়ে আছেন, আজকে আমরা কি উপহার তাদেরকে দিব, তো শুরুতে আপনি কি বিষয়ে আলোচনা করবেন?
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله سلیم بھائی آج کے ہمرا جنتের সুসংবাদ প্রাপ্ত যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা ছিলেন এদের মধ্যে থেকে পঞ্চম যিনি সুসংবাদ পেয়েছিলেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু. আলহামদুলিল্লাহ ইনার কিছু দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে. তো শুরুতেই আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং আমাদের সকল উদ্দেশ্যে যেহেতু ইনারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছিলেন তাই ইনাদের পরিচয় অবশ্যই আমাদের জানা অবশ্যই দরকার. সেই হিসেবে ইনশাআল্লাহ আমরা এখন সংক্ষিপ্ত ইনশাআল্লাহ তালহা বিন উবাইদুল্লাহর পরিচয় জানব. তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার নাম ছিল আবু মুহাম্মদ তালহা এবং ইনার সম্মানিত পিতার নাম ছিল উবাইদুল্লাহ আর সম্মানিত মাতার নাম ছিল সাহাবা এবং ইনি পবিত্র কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান ছিলেন. আর যে তাইম শাখার সন্তান বলা হচ্ছে ওই তাইম শাখায় কিন্তু আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোত্রের লোক ছিলেন.
আচ্ছা সুবহানাল্লাহ. অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে গোত্রের লোক ছিলেন হযরত সাইয়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ ওই গোত্রের লোক ছিলেন.
জি সুবহানাল্লাহ. তো এর মধ্যে আবার যিনি সম্মানিত মাতা ছিলেন তালহা বিন উবাইদুল্লাহর শহীদ সাহাবি কিন্তু ইসলামের পদতলে এসেছেন এবং ইনার ইসলামের পদতলে আসার ঘটনা অনেকটা এভাবে হয়েছিল. তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইসলাম গ্রহণের পূর্ব ইনি বণিক ছিলেন অর্থাৎ ব্যবসায়ী ছিলেন. এভাবে ঘটেছিল ঘটনাটা, একথা তিনি এক বণিক ব্যবসায়ী কাফেলার সাথে বসরায় শহরে বাজারে গিয়েছিলেন ব্যবসায়ের উদ্দেশ্যে. তো ওই বাজারের মধ্যে ইনি ঘোরাফেরা করছিলেন তার হাবিব উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু। এক সময় ওখানে এক বিদর্মীদের পণ্ডিত জিজ্ঞাসা করলেন ওই ব্যবসায়ী কাফেলার নিকট এসে যে আপনাদের মধ্যে কি মক্কা শরীফের কেউ আছেন? তো তালহা বিন উবাইদুল্লাহ যেহেতু মক্কা শরীফ থেকে এসেছিলেন সেই হিসেবে উনি বললেন জি হ্যাঁ আছে। এই বিদর্মীদের পণ্ডিত ওই তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন মক্কা শরীফের মধ্যে কি আহমদ নামে কোনো নবী জন্মগ্রহণ করেছেন? সাথে সাথে এটা শুনে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যজনিত হয়ে গেলেন যে আহমদ কে? ওই বিদর্মীদের পণ্ডিত বললেন তখন ওনাকে যে আহমদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। তখন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও চিনতে পারলেন না। তখন ওই বিদর্মীদের পণ্ডিত আরো বর্ণনা করতে গিয়ে বললেন যে এটা হচ্ছে ওই সময় যে সময়ে পবিত্র মক্কা শরীফে ওই নবী জন্মগ্রহণ করবেন, শেষ নবী জন্মগ্রহণ করবেন। এবং উনি ওই বিদর্মী পণ্ডিত এটাও বললেন যে যাতে শেষ নবীর কাছে গিয়ে ইনার সহচর্য সবার গ্রহণ করা উচিত, ওই কাফেলার উদ্দেশ্যে বললেন। এবং ওই সময়ে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে অনেক ইনার মধ্যে জাজবা এসে গেল যে শেষ নবী ইনি জন্মগ্রহণ করেছেন কিনা। তো সেই হিসেবে ইনি এরপর ওই বিদর্মীদের পণ্ডিত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ জামানার নবীর আত্মপ্রকাশ কিভাবে ঘটবেন এটা বর্ণনা করতে গিয়ে আরেকটি উপায় এভাবে বর্ণনা করলেন যিনি পবিত্র মদিনা শরীফে অর্থাৎ খেজুরে যেটা শহর ওখানের মধ্যে ইনি হিজরত করবেন। এরপর সেটা শুনে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার মধ্যে অনেক উৎফুল্লতা প্রকাশ পেয়ে গেল। সাথে সাথে ইনি কাফেলা থেকে শেষ করে পবিত্র মক্কা নগরীতে চলে গেলেন এবং সেখানে গিয়ে শুনলেন যে শেষ জামানা আখিরি নবী ইনি ইনার আত্মপ্রকাশ ঘটেছে,
ওনার নবুয়ত
প্রকাশ হয়েছে। এবং এটাও শুনলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর পরই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা শুনে ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসলেন একবার এবং সম্পূর্ণ যে ঘটনাটা ইনার কাফেলার মধ্যে ঘটেছিল ওই বিদর্মীর পণ্ডিত থেকে যে ঘটনাটা শুনেছেন বর্ণনা করলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ এই ঘটনা শুনে সাথে সাথে ওই তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দরবারে নিয়ে গেলেন। আর সেখানে তিনি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখেই ওখানে পবিত্র কালামে শরীফ পাঠ করে ইসলাম ধর্মে গ্রহণ করলেন। তো এভাবেই ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম ধর্মে গ্রহণ করেছেন।
শরীফ ভাই, আপনার এই ওয়াকিয়া থেকে একটি ঘটনা একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে আমাদের নবী যে শেষ নবী, শরীফ ভাই, যে আমাদের নবী যে শেষ নবী কিতাবের মধ্যে কি ছিল
বন ইসরায়েলের যুগে, বন ইসরায়েলের সময় এক ব্যক্তি তাকে আপনার ময়লার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল মৃত্যুর পর। তো আল্লাহ তাআলা মূসা আলা নবী আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে যাও তুমি ওই ব্যক্তিকে কি করো, একে সেখান থেকে উঠিয়ে তাকে দাফন করো। তো এখন এটা সম্পর্কে যখন বলা হয়েছে তো তিনি আল্লাহ তাআলা দরবারে পেশ করলেন, ইয়া আল্লাহ তাআলা, মানে এটা তো বুঝলাম না, এ তো অনেক গুনাহগার বান্দা, এ বিষয়ে আল্লাহ তাআলা নিকট জানতে চাইলেন, মানে মানুষটা একে ফেলে দিল কিন্তু আল্লাহ তাআলা নাকি এত মহব্বত কেন করলেন,
কারণ কি?
তো তখন আল্লাহ তাআলা এই মহব্বতের কথা মূসা আলা নবী আলাইহিস সালামকে এ বিষয়ে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বলা হলো যে সেই ব্যক্তি যখনই আল্লাহ তাআলার কিতাব তাওরাত কিতাব পড়ত, তখন তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জিকির নাম মুবারক যখন আসতে সেটাকে চুমু দিত, তাহলে সেখানে নিশ্চয়ই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলার নাম মুবারক জিকির ছিল, চুমু করতে গিয়েছে। তো তারে আমরা বুঝতে পারি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার আগে যত নবী এসেছেন তাদের আপন আপন যে ধর্মের কিতাব তাদের ধর্মের মধ্যে তারা প্রত্যেকেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কথা বলে গিয়েছেন এবং শেষ নবী যে আসবেন এটা সবাই বলে গিয়েছে, সবাই আপন আপন মধ্যে শিক্ষা দিয়ে গিয়েছে।
মাদানী চ্যানেল দর্শক সাথে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানে হযরত সাইয়েদনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী শ্রবণ করছি। আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত ওনার পরিচিতি শ্রবণ করেছি এবং সাথে সাথে উনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাও শ্রবণ করেছি, এবং সাথে সাথে যে আমরা জানতে পারলাম যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী এটা আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে নিজের জান মাল সবকিছুর চাইতে মহাব্বত করে। মাদানী চ্যানেলের দর্শক সাথে আলহামদুলিল্লাহ আমরা শাহরুখ ভাই এবং আরফাত ভাই এর আলোচনা থেকে জানতে পারলাম হযরত সাইয়েদনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত পরিচিতি এবং সাথে সাথে ওনার ইসলাম গ্রহণের ঘটনা এবং সাথে সাথে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যে সর্বশেষ নবী এই ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য অর্জন করেছি। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ স্মরণ রাখার জন্য, আল্লাহ তালা আমাদেরকে আমল করে স্মরণ রাখার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক, আমিন। আসুন আমরা আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে হযরত সাইয়েদনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, তো আমরা আরফাত মাদানী হুজুর থেকে ইনশাল্লাহ মাদানী ফুল শ্রবণ করবো। জি আরফাত হুজুর, আমরা আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে এই বিষয়ে মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি আপনি
আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা চলছে আমাদের আজকের অনুষ্ঠানে হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম কথা তো এটা তিনিও এমন একজন সাহাবি যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে তিনি এমন একজন সাহাবি যার সন্তান যারাই ছিল, অর্থাৎ ওনার সকল সন্তানের নাম নবীদের নাম মোবারক তারা রেখেছে। ওনার জীবন অনেক দিক রয়েছে, তো এটা একটা দিক, অর্থাৎ নবীদের নাম দিয়ে কেন ওনার সন্তানদেরকে নাম রাখে, সবার নাম একেবারে, মনে করেন প্রায় 11 জন সন্তান এবং 4 জন মেয়ে সন্তান ওনার ছিল, আর সমস্ত এই 11 জন সন্তান সবার নাম রাখছে নবীদের নাম দিয়ে। যেমন কি তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার 11 সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ, ইমরান, মুসা, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, জাকারিয়া, ইউসুফ, ঈসা, ইয়াহিয়া, সালেহ, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। তো সকলের নাম দিয়ে রেখেছেন নবীদের নাম দ্বারা। এখন এটা থেকে আমাদের শিক্ষা কি? সাহাবায়ে কেরামদের প্রত্যেকটি জীবনের দিক থেকে আমাদের অবশ্যই শিক্ষা রয়েছে। এখন ইনি যে সবার নাম নবীদের নাম দিয়ে রেখেছেন তার কারণ কি? বর্তমানে যদিও আমরা আমাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে আমরা তেমন সতর্কতা অবলম্বন করি না, কিন্তু হাদিসে পাক এবং কোরআনে পাক থেকে আমরা যেটা শিক্ষা পাই, প্রত্যেক মা বাবার উপর যে সন্তানের হক রয়েছে তার মধ্যে অন্যতম একটা হক হচ্ছে সন্তানের উত্তম নাম রাখা।
আচ্ছা,
তো সন্তানের নাম এটা উত্তম হওয়া চাই, কেননা হাদিসে পাকে রয়েছে যার সারমর্ম হচ্ছে এটা এভাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে বান্দাদেরকে আহ্বান করবে ডাকবে তা তাদের নাম মোবারক দ্বারা ডাকবে। তো আর মাতা পিতার উপর যে সন্তানের হক রয়েছে তার সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে ইরশাদ করেন যে সন্তানদের হক মাতা পিতার উপর যে হক রয়েছে তার মধ্যে একটা হক হচ্ছে এটা, তার নাম সুন্দরভাবে রাখা, অর্থাৎ তার উত্তম নাম রাখা এবং তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া, এটা হচ্ছে সন্তানের হক। তাইলে আমরা যখনই নাম রাখি আমাদের এদিকে দৃষ্টি রাখা উচিত, আমি যে এটা এই যে নাম রাখছি এই নাম দিয়ে কিন্তু কাল হাশরের ময়দানে ডাকা হবে আমার সন্তানকে। আবার এই নামটা নামের কিন্তু একটা প্রভাব থাকে, নামের একটা প্রভাব থাকে। আমরা যদি কোনো নেককার ব্যক্তির নাম রাখি তাহলে সেই নেককার ব্যক্তির নেক প্রভাবগুলো তার মধ্যে আসবে। আর আম্বিয়া কেরামগণ সবাই তো শুধু নেক না, এরা হচ্ছে নেককারদের সর্দার, কারণ এনাদেরকে পাঠানো হয়েছে মানুষদেরকে নেক বানানোর জন্য। তো ওনাদের নাম মোবারক কেমন বরকত হবে, এভাবে যদি দেখি নাম মোবারকের কথা যদি বলতে যাই, নামের যে গুরুত্ব রয়েছে কেয়ামতের দিনে বিষয় যেটা রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদেরকে নিজের এবং নিজেদের বংশের নামের মাধ্যমে ডাকা হবে। সুতরাং তোমাদের নাম উত্তম নাম ডাক। তো আমাদের উচিত হবে আমাদের নামের আমরা সুন্দরভাবে রাখি, যেন কোন নবীদের নাম অথবা কোন ওলিদের নাম, সাহাবাই কেরামদের নাম, কত সুন্দর সুন্দর নাম রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, বর্তমানে যদি আমরা দেখি আমাদের সমাজে বলেন, আমাদের আশেপাশে বলেন, আমরা মুসলমান হয়েও এমন এমন কিছু নাম শোনা যায় যার কোনো অর্থ নেই, অর্থহীন। আবার এমন এমন অনেক নাম শোনা যায় যার অর্থ শুনে কেউ কখনো সেই নামকে পছন্দই করবে না, এরকম অনেক নাম শোনা যায়। তো উত্তম পন্থা, উত্তম নাম খোঁজার জন্য উত্তম পন্থা এটাই, আমরা আম্বিয়া কেরামদের নাম রেখে দিই অথবা সাহাবায়ে কেরামদের নাম রেখে দিই, তো আল্লাহর ওলিদের নাম রেখে দিই, তাহলে আপনারা কোনো টেনশন নেই। আর নিজের ইচ্ছা মতো রাখলে তখন আল্লাহ রাসূল আলাম সেই নামের অর্থ কি হয়ে দাঁড়ায় আর সেই নাম কি উত্তম নাম হচ্ছে কিনা, তাহলে এটার মধ্যে সন্দেহ থাকবে।
তার মানে এখান থেকে একটা মাদানী ফল এটাও নিতে পারি, অর্থাৎ আপনি যেহেতু বলেছেন কিয়ামতের ময়দানে নাম ধরে ডাকা হবে, হয়তোবা আমি যদি দুনিয়ার মধ্যে ইসলামিক নাম যদি রাখি আমার সন্তান, হয়তোবা আমার সন্তান ওই নামের উসিলেও জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা না করুক যদি আমি যদি আমার ওই সন্তানকে অন ইসলামিক, যেটা ইসলাম সমর্থন করে না, ওই ধরনের নাম যদি রাখি আল্লাহ তাআলার পানা হয়তোবা ওই নামের কারণে আমার সন্তান কোথায় যেতে পারে, জাহান্নামে যেতে পারে।
আবার
এখান থেকে
নাম রাখার যেটা বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আম্বিয়াদের নামে তোমরা নাম রাখো, নবীদের নামে নাম রাখার জন্য এটা বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এটা ইরশাদ করেছেন, এটা একটা সুন্নত। আর এই সুন্নতের উপর হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন।
আর এমন কিতাব মধ্যে এমন এসেছে যে আমরা হয়তো অনেকেই জানি যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নাম রাখার ব্যাপারে যে মুহাম্মদ এবং আহমদ যখন অত এই নামটা রাখবে, তখন যার যে ব্যক্তির নাম মুহাম্মদ অথবা আহমদ রাখবে ওই ব্যক্তি কোথায় যাবে না, জাহান্নামে যাবে না, এটা একটা রেওয়ায়েত আছে। এবং সাথে সাথে যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, যেগুলো উত্তম নাম বলা হয়েছে
আল্লাহ তাআলার পছন্দনীয়
নাম, জি
আব্দুল্লাহ,
আব্দুর রহমান, জি কিতাবের মধ্যে এসেছে। এই ধরনের এক কথাই আসল ভাই যে আমাদের উচিত বর্তমান সময়ে যে আমরা যে ভুলটা করছি মা বাবারা, যে আমাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে আমরা এটা চিন্তা করি না যে ওনার নামটা শরীয়ত মোতাবেক কিনা, ইসলাম মোতাবেক কিনা, উত্তম সুন্দর নাম কিনা, এটা আমরা চিন্তা করি না।
এই নামের কারণে কি হতে পারে,
কি হতে পারে তার পরকাল, কি হতে পারে, যে এই চিন্তা আমরা করি না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, আমরা আরফাত ভাই থেকে আমরা খুব সুন্দর একটি হযরত সাইয়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে আমরা শ্রবণ করেছি। দেখুন উনি ওনার সন্তানদের নাম আম্বিয়া ইকরাম আলাইহিম সালাতু ওয়াসালাম এর নামে রেখেছে। আজকে বর্তমানে আমরা আমাদের সন্তানের নাম কাদের নামে রাখছি, এটা আমাদের চিন্তা করার বিষয়, যে আমার সন্তানের নামকে আমি ইসলাম মোতাবেক রেখেছি, যে আমি আমার সন্তানের নাম রাখলাম। দেখেন আমার আরফাত ভাইয়ের আলোচনা থেকে আমরা এটাও বুঝতে পেরেছি যেটা অর্থাৎ নাম ধরে ডাকা হবে কিয়ামতের ময়দানে, যে আমার রসুল এটাও অনুমতি দিয়েছেন, হুকুম করেছেন, আমাদেরকে ইরশাদ করেছেন কি ইসলাম মোতাবেক নাম, নবীদের নাম, সাহাবীদের নাম, আল্লাহর নেক বান্দাদের নাম রাখার জন্য। এর কারণ কি? কারণ ওই নামের কারণে মানুষের মধ্যে প্রভাব পড়ে। আপনি যদি নেককার বান্দাদের নাম রাখেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই নেককার বান্দার নামের বসিলেই ওই নেককার বান্দার যেটা নেক প্রভাব রয়েছে আল্লাহ তাআলার দয়ায় ওই নেক প্রভাব আপনার সন্তানের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ তাআলা চাইতো ওই নেককার নামের বসিলে আপনার সন্তানও নেককার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে এটা চিন্তা করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সন্তান হলে আমরা ইনশাআল্লাহ ইসলামিক নাম রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা যে শাহরুখ ভাইয়ের কাছ থেকে মাশাআল্লাহ আমরা আরফাত ভাই থেকে আমরা শ্রবণ করেছি হযরত সাইয়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানদের নাম কিভাবে রেখেছেন ওই বিষয়ে একটি সুন্দর দিক আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করেছি। তো আপনার কাছে আসবো আরো কিছু দিক, হয়তো ওনার জীবনে অনেক কিছু ঘটেছে, তো এই ধরনের কিছু যদি মাদানী ফুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দিতেন।
আলহামদুলিল্লাহ সেলিম ভাই, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মতো ইনার অনেক বিশেষ দিক গুণাবলী ছিল। তার মধ্যে একটি গুণাবলীর ঘটনা এভাবে কিতাবের মধ্যে এসেছে, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য প্রসিদ্ধ সাহাবীদের ন্যায় আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সবসময় পাশে থাকতেন, সার্বক্ষণিক সহচর হিসেবে ছিলেন। তো তারপরও ইনি দেখা যায় ইনার জীবনী আলোচনা করলে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যে হাদিসে মুবারাকা ইনার জবান দ্বারা বর্ণনা করেছেন, এই হাদিসে মুবারাকাগুলো তো অনেক প্রসিদ্ধ সাহাবী অনেক বেশি বেশি বর্ণনা করেছেন, কিন্তু হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন সাহাবী ছিলেন সবচেয়ে কম সংখ্যক হাদিসে মুবারাকা রেওয়াতে এসেছে, শুধুমাত্র 38টি অর্থাৎ 38 সংখ্যক হাদিস ইনি বর্ণনা করেছেন। এটার কারণ জিজ্ঞাসা করতে গিয়ে ইনার পুত্র আবদুল্লাহ একবার জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আব্বাজান, আপনি এত কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন কেন? তো তখন হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন যে অন্যান্য সাহাবীদের ন্যায়ও আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সহসাজ্য এবং ইনার বন্ধু মতো পাশে ছিলাম, কিন্তু তারপরও কেন এত কম হাদিস শরীফ ইনার জবান মুবারাকাতে যে বর্ণনা হয়েছে হাদিসে মুবারাকা তা কেন কম বর্ণনা করেছেন? তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে ওই সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে। কোন সতর্কবাণী? বলেছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয়। কেমন ভীতি জাহান্নামের! অথচ দেখেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইনি কিন্তু সবসময় পাশে ছিলেন, নিজেই বর্ণনা করেছেন যে ইনার পুত্রকে সহযোগ্য আমি ছিলাম, কিন্তু তারপরও আমার ওই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই সতর্কবাণী আমাকে ভয়, এটাই ভয়ের কারণ হয়ে যায় আমার মধ্যে, অর্থাৎ ইনার খোফে কোদা তখন
আমি বলার ক্ষেত্রে যদি কিছুটা ভুল হয়ে
যায়, মানে ইনার জীবনে আলোচনা করলে দেখা যায় ইনি আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যদি কোনো হাদিসে মুবারকা একটু সন্দেহ যদি চলে আসতো না ওটা বর্ণনা আর করতেন না। আল্লাহ, তো কেমন ছিলেন, কেমন খোফে খোদার এবং অধিকারী তিনি ছিলেন।
বলতে এটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ইরশাদ করেছেন, তো আল্লাহর হাবিব যেভাবে বলেছেন তো আমি যে এখন বর্ণনা করব সেভাবে হচ্ছে কিনা, মানে কোনো সেদিক থেকে কোনো একটু বেশ কম হচ্ছে কিনা, উনি শুধু এই ফিকিরে থাকতেন, এই চিন্তায় করে তিনি এই কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আর বেশি হাদিস তিনি বর্ণনা করেন নাই। তিনি চিন্তা করতেন যে আমার কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, মানে এই ভয়ে, এক কথায় আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, পরকালের যে চিন্তা, এই চিন্তা করে তিনি কি বলতেন, না হলে ওনারা তো সাহাবায়ে কেরাম আল্লাহ আজ্জা ওয়াজাল ওনাদেরকে অনেক মতবাদান, শুধু তাই নয় তিনিও এমন একজন সাহাবি যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তার সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নিজের কানে শুনেছি আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে হযরত তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে। কেমন জান্নাতে
সুসংবাদ দিয়ে দিয়েছেন, তারপরও
শুধু এভাবে একবার না, আরো অনেকবার তিনি সুসংবাদ পেয়েছেন। আরেকবার এভাবে আসছেন যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এরকম একটি জায়গায় যে ইসলামের একটি কাজে যে গেলেন, তো সেখানে যে পোশাক পরেছেন সেই পোশাক একটু ভারী পোশাক ছিল, তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সেই পোশাকের কারণে মানে উপরে একটু উঠতে কষ্ট হচ্ছে, একটি ছাটান মানে উপরে একটি ওঠার প্রয়োজন পড়ছে, সেখানে উঠতে কষ্ট হচ্ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে ওঠার ইচ্ছা করলেন, তখন হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সেখানে পেশ করে দিলেন যেন আল্লাহ রাসূল উপরে উঠতে পারে,
নিজের কাদম
নিজেকে সেখানে পেশ করে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে তালহা এর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
সুবহানাল্লাহ!
এভাবে অনেকবার কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন।
তো আসলে সেলিম ভাই, আমরা এই ঘটনা থেকে কিন্তু অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে, যে আজকাল দেখা যায় আমরা অনেকেই মধ্যেই যে দিনই এলম সম্পর্কে ওইটা সম্পর্কে ধারণা নেই, যেটা আমি বর্ণনা করছি সেটা সম্পর্কে আমার বলতে গেলে ধারণা নেই, এবং এটা কোন রেওয়াত থেকে এসেছে এই সম্পর্কে আমার ভালো জানা নেই, তারপরও আমি কি করছি সেটা অনবরত মানুষের সামনে সেটা বর্ণনা করে ফেলছি, চিন্তা করছি না যে এটা বর্ণনা করার কারণে না আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর মিথ্যা আরোপ হচ্ছে কিনা, এটা কিন্তু আমার চিন্তা আসছে না।
আমি বর্ণনা করতে গিয়ে কোন একটা ভালো কথা বলতে গিয়ে কোন একটা কাউকে কিছু বলতে গিয়ে মানে আমি এটা চিন্তা করছি না যে এই বর্ণনাটাকে আমার রাসূল হাকিকাতান করেছেন, মানে এই ব্যাপারে কি কোনো ভালো মজবুত রিওয়ায়েত আছে কিনা, মানে এই চিন্তা আমরা করি না, মুখ দিয়ে যা ইচ্ছা আসবে আমরা
বলে ফেলছি। তো এই ব্যাপারে আমরা যারা এরকম বলছি অবশ্যই এখান থেকে শিক্ষা নেওয়া আছে যে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা অবশ্যই আমাদের মধ্যে
জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও তিনি কি করেছেন,
সবচেয়ে কম সংখ্যক হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, শুধুমাত্র কিসের কারণে, ভয়ের কারণে, সন্দেহের কারণে, খৌফে খোদাইনের মধ্যে ছিল যে একটু যদি ভুল হয়ে যায়।
আরেকটা আমার রাসূল এখান থেকে আরেকটা মাদরিফুল যেটা, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিসে মুবারাকাকে কিভাবে রেসপেক্ট করতেন,
সম্মান তাজ
আল্লাহু আকবার। মানে চাইলে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা হযরত সাইয়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে মাদরিফুল মুবাল্লিগে দাওয়াত সেমি কাছ থেকে শ্রবণ করছে। আলহামদুলিল্লাহ শাহরুখ ভাই খুব সুন্দর একটি বিষয় আমাদের দিকে ইঙ্গিত করেছেন। আজকে আমরা এই জবান দিয়ে ছোট একটি মুখ দিয়ে যেমন ইচ্ছা তেমন বলে যাচ্ছি, হ্যাঁ আমাদের চিন্তা করার বিষয়। হযরত সাইয়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি আজকে এই অনুষ্ঠান যে 10 জন জান্নাতি সাহাবী তাদের নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, আমরা এমনি জানি নিঃসন্দেহ নিঃসন্দেহ ওনার জান্নাতি, এরপরেও কিভাবে সতর্ক করতেন কিছু একটা কথা বলার ক্ষেত্রে, কোনো মিথ্যা হয়ে যাচ্ছে কিনা এই কথা বলার ক্ষেত্রে, যে আমি পরকালে বেঁচে যাবো কিনা এই কথা বলার ক্ষেত্রে, যে পরকালে গিয়ে আমি জাহান্নামের হকদার হবো কিনা, কেমনভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন, কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিস মুবারাকে রেসপেক্ট করতেন, হেফাজত করতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এই ফিতনা ফিসাদের যুগে যার যেমন ইচ্ছে তেমন বলে যাচ্ছি, তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আজকে আমরা যারা যেমন ইচ্ছে তেমন করে বলে যাচ্ছি, যেমন ইচ্ছে তেমন কথা বলে যাচ্ছি, তো পরকালের কথা চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা দেখছেন, আমার রাসূল দেখছেন যে পরকালে আমাদের অবস্থা কি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং ওই ধরনের কটুক্তিমূলক কথার, ওই ধরনের যেমন ইচ্ছে তেমন মুখ দিয়ে কথা বের করা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকলের জবানকে আল্লাহ তাআলা হেফাজত করুক।
এখানে এটা একটা কথা বলবো, অনেক সময় এভাবে হয়ে থাকে, কাউকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় যে এটা হাদিসে পাক কিনা, একটা বর্ণনা করা হয়েছে, সেই বর্ণনা কাউকে বলা হলো এবং জিজ্ঞাসা করা হলো এটা হাদিসে পাক কিনা, তো সেটা কনফার্ম না জেনে এটা হাদিস নয় এভাবে বলে দেওয়া হয়, তো যতক্ষণ পর্যন্ত সেটা সম্পর্কে কনফার্ম না, এটা হাদিস কি হাদিস না এটা কনফার্ম না বলা এটা উত্তম। কারণ কি, সেটা যদি হাদিসে পাক হয়ে থাকে আর আপনি যদি হাদিস না, সেটা তা অস্বীকারের মতো হয়ে গেল। আবার একটা হাদিসে পাক নয়, সেটা যদি আপনি হাদিস বলে দেন, তাহলে এটা যেটা হাদিস না সেটাকে হাদিস বলা হলো। তো আমাদের এটা অনেক সতর্ক থাকা দরকার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে পাক সম্পর্কে, যেটা 100% হাদিস আমি জানি তাহলে সেটা হাদিস, যেটা সম্পর্কে জানি না আমি সেটা সম্পর্কে জানি না এটা বলে দিই। এটাই আমাদের সতর্কতা অবলম্বন করলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমরা সফল।
মানে অর্থাৎ আসলে ভাই দেখেন আপনার কথা থেকে একটা জিনিস বুঝে আসলো, সেটা হচ্ছে অর্থাৎ দুনিয়াতে আমরা মানুষের কাছ থেকে লজ্জা পাওয়া ওটা থেকে বাঁচার জন্য আমরা মিথ্যা কথা বলি,
মিথ্যা কথা বলে ফেলছি,
না জানলে আমি আলেমে দ্বীনের কাছে যাই। আমার যতটুকু মনে করেন
আমি যেই হোক, কথাটা যেই হোক আমি জানি না, বাস জানি না, কিন্তু আমি জানি না, আমি হয়তো এটাও তো হতে পারে যে প্রত্যেক আলেমে দ্বীন থেকে সবকিছু জানতে হবে,
এটা তো আবশ্যক না, কারণ এক একজন কেউ তফসিরের মধ্যে মাহির, কেউ ফিকার মধ্যে মাহির, কেউ হাদিসের মধ্যে মাহির, তো যে যে বিষয়ে পাণ্ডিত্য রাখে সে সেই বিষয়ে আপনাকে বলতে পারবে, তো যে বিষয়ে সে পাণ্ডিত্য ওনার নেই, তো অন্য জন যার কাছে সেই বিষয়ে পাণ্ডিত্য রয়েছে আপনি তা থেকে সেটা জেনে নেন, তো জেনে কনফার্ম হয়ে বলাটা এটাই হচ্ছে কি দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার মাধ্যম। আর তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যেহেতু কথা চলছে, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক দিক তো রয়েছে, ওনাদের সারাটি জীবন যদি আমরা দেখি, ওনাদের সারাটি জীবন হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি মহব্বত, আল্লাহর হাবিবের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া এবং নিজের সারা সমস্ত সম্পদ সবকিছু দীন ইসলামের জন্য ব্যয় করে দেওয়া। এমনকি ওনার জীবন এরকমও রয়েছে, ঘরে কিছুই নেই, মানে একেবারে অল্প জিনিস সেটাও তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন, মানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। তো ওনার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার ইরশাদ করেন যে যদি তোমরা কোনো শহীদ ব্যক্তিকে চলাফেরা, অর্থাৎ জমিনে চলাফেরা করতেছে এরকম কোনো শহীদ ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও, তাহলে তোমরা তালহা বিন উবাইদুল্লাহ তলহা বিন ওবায়দুল্লাহ যখন দুনিয়ায় ছিলেন জাহিরি ভাবে, তখন আল্লাহ রাসূল নাকি শহীদের ঘোষণা দিয়ে দিলেন।
এখান থেকেও আমার রাসূল যে ইলমে গায়েব জানে এটাও জানা গেল। জি,
তো তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিকই শহীদ হয়েছেন। এবং শহীদ হওয়ার পর ওনাকে যেখানে দাফন করা হলো সেখানে ওনার কবর মোবারক, যে কোনো কারণে, পানির কারণে তো ওনার কবর মোবারকটা একটু কি হয়ে গেল, বিলীন হয়ে যাওয়ার অবস্থা। তো তিনি সেখানে যখন কবর বিলীন হয়ে যাওয়ার অবস্থা, তিনি একবার সে সময় এক ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখালেন যে ওনার জিসিম মোবারক সেখান থেকে যেন অন্য জায়গায় ট্রান্সফার করা হয়, অন্য একটি জায়গায় কবর দেওয়া হয়। এরপর সেই ব্যক্তি যখন বারবার স্বপ্ন দেখলেন, তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলেন, গিয়ে তিনি বললেন যে এভাবে আমি স্বপ্ন দেখেছি যে তলহা বিন ওবায়দুল্লাহ কবরের অবস্থা। তো গিয়ে দেখলেন আসলে সেই অবস্থা। তারপর সেখান থেকে সরিয়ে একটি জায়গায়, একটা জায়গা ক্রয় করে সেখানে তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে সেখানে দাফন করা হলো। তো এখান থেকে এটাও আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরামগণ, শহীদগণ এই দুনিয়া থেকে যে গেলেন জাহিরি ভাবে, প্রকাশ্য ভাবে, তারপর কিন্তু তারা জিন্দা। আমরা তিনি সেখান থেকে বারবার স্বপ্ন দেখালেন, তিনি সেখান থেকে কি করলেন, ইশারা দিলেন। তো এটা হচ্ছে যেভাবে কোরআনে পাকে বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, তারা কি বরং জীবিত। তো এটা আমাদের লক্ষ্য রাখা দরকার, এদিকে আমাদের দৃষ্টি রাখা দরকার। যারা আল্লাহর বলিগণ রয়েছে তারাও কিন্তু আল্লাহ তাআলার মহব্বতের তরবারিতে শহীদ হয়ে থাকে, এই জন্যে আল্লাহর বলিরাও তাদেরকে সেই হিসেবে জীবিত বলা হয়ে থাকে। তো আল্লাহর বলিদের প্রতি মহব্বত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত, আম্বিয়া কেরামদের প্রতি মহব্বত আমাদের অন্তরে সৃষ্টি করা দরকার, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার, এবং এনাদের জীবনী এগুলা শুনিয়ে এগুলো তাদেরকে জানিয়ে দেওয়া দরকার, এবং এনাদের জীবনী থেকে যেই শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সন্তানদেরকে দেওয়া দরকার।
ধন্যবাদ আপনাকে আরফাত ভাই, মাশাআল্লাহ। মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে হযরত সাইয়েদুনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী আমরা শ্রবণ করেছি, এবং সাথে সাথে এমন এমন কিছু গুরুত্বপূর্ণ মাদানি ফুল শিক্ষণীয় বিষয় আমাদের সামনে মুবাল্লিগ দাওয়াত ইসলামীরা উপস্থাপন করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এবং সাথে সাথে যে এর শিক্ষাটা যেন আমরা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানের মধ্যে আরেকজন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم
اهل سنت کا بڑا پار اصحاب حضور نجم غیرنا ہے عطرت رسول اللہ کی